আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা, গুনাহের পরিচয়। প্রশ্ন, ভুলক্রমে গুনাহ কখন সাব্যস্ত হয় আর শরীয়তে কি ভুলক্রমেও গুনাহ হয়? যেমন রোজা অবস্থায় ভুলক্রমে পানাহার করে নিল অথবা নামাজের সময় অতিবাহিত হওয়ার পর নামাজের কথা স্মরণে আসলো, তখন এর হুকুম কি হবে? উত্তর, রোজাদার ব্যক্তি যদি রোজার স্মরণ না থাকে আর পানাহার করে নিল তাহলে এমত অবস্থায় রোজা ভঙ্গ হবে না, এমনকি যদিও গুনাহ হয় আর রোজার কথা স্মরণ আছে কিন্তু কুলি করার সময় ভুলক্রমে কণ্ঠনালীর নিচে নেমে গেল, তখন এক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে সেক্ষেত্রে গুনাহ নেই কিন্তু রোজার কাজা আবশ্যক। এই বিষয়টি নামাজের ক্ষেত্র, যদি কোনো ব্যক্তি নামাজ আদায়ের কথা স্মরণ ছিল না কিংবা ঘুমিয়ে গেল আর নামাজের সময় চলে গেল, আর যখন স্মরণে আসে তখনই নামাজ আদায় করে নিবে, তবে এখন কাজা আদায় করা তার উপর আবশ্যক। কিন্তু এমত অবস্থায় নামাজ কাজা করায় গুনাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় কিংবা নামাজের সময় ঘুমিয়ে যায় তো যখনই তার স্মরণে আসবে সেই সময় নামাজ আদায় করে নিবে, এটাই তার নামাজের সময়। এই হাদিসে পাকে ঘুমন্ত ব্যক্তির শুধু ঘুমের কারণে নামাজ অনাদায় থেকে গিয়েছে, তবে ইচ্ছাকৃতভাবে পরিহার করার কারণ পাওয়া যায়নি, তাই বলা হয়েছে যে তার নামাজ পরিহার করায় গুনাহ হবে না। অনুরূপ যদি নামাজ পড়তে ভুলে গেল এমনকি নামাজের সময় চলে গেল তাহলে এখনো গুনাহ হবে না, কিন্তু এমত অবস্থায় নামাজের কাজা আদায় করা আবশ্যক হবে। অন্তরের মরিচা দূর করার চারটি পদ্ধতি। প্রশ্ন, অন্তরে যদি গুনাহের কারণে মরিচা পড়ে যায়, মৃত ও কালো হয়ে যায়, তখন সেই মরিচা, কালো রং এবং মৃত অন্তরের দাগ অপসারণ করার কি পদ্ধতি রয়েছে? উত্তর, অন্তরের মরিচা দূর করার জন্য সবচেয়ে বড় ও উত্তম মাধ্যম হলো আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহ পাকের ভয়। এটা ওই মহান জিনিস যার মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়। এখন রইল এই বিষয়টি যে রাসূলের ভালোবাসা সেটা কোন ধরনের দৃষ্টিভঙ্গি যার ফলে হৃদয়ের মরিচা দূর হয়, আর আল্লাহ পাকের ভয় ভীতি কোন অবস্থার মাধ্যমে অন্তরের ময়লা দূর করতে পারে। তাহলে মনে রাখবেন, ভালোবাসার মূল সারাংশ হলো অন্তরের আসক্তি ও অন্তরের পছন্দনীয় জিনিসের দিকে ধাবিত হওয়া। অতঃপর আল্লাহ পাকের ভয় এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বরকতে যখন নিম্নে বর্ণনাকৃত আমলসমূহের উপর অটলতার নসিব হয়ে যাবে তখন অন্তরের মরিচা দূর হয়ে যাবে। সেই আমলগুলো হলো, নাম্বার ১, কুরআনে পাকের তিলাওয়াত। কুরআনে পাকের তিলাওয়াত চিন্তা ভাবনার মাধ্যমে আর বুঝে বাহ্যিক ও অভ্যন্তরীণ আদবের সাথে তিলাওয়াত করতে হবে। এখানে আদব দ্বারা উদ্দেশ্য হলো শরীয়ত আহকামের সাথে সাথে এর মুস্তাহাব সমূহ স্মরণ রাখা, যেমন তিলাওয়াত করতে গিয়ে সম্পূর্ণ মনোযোগ কুরআনে পাকের দিকে রাখা, পাঠক আল্লাহ পাকের কালাম ধ্যান করতে করতে এভাবে পাঠ করুন যেন আল্লাহ পাকের সাথে আমার কথা হচ্ছে, আর তা অনুভব করুন যে কুরআনে পাকের নূরানিয়াত অর্থাৎ উজ্জ্বলতা অন্তরে প্রবেশ করছে আর কুরআনে পাক তার অন্তরের মরিচা ধৌত করছে। যদি কোনো ব্যক্তি কুরআনে পাককে উত্তম ধ্যান ধারণার সাথে বুঝে বুঝে পাঠ করে তাহলে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল তার অন্তরের মরিচা খুব দ্রুততার সাথে দূর হয়ে যাবে। নাম্বার ২, আল্লাহ পাকের জিকির। অনুরূপ যদি আল্লাহ পাকের জিকির আজকার মনোযোগ সহকারে করা হয় এবং অমনোযোগী ও উদাসীনতা পাওয়া না যায়, বরং বিশেষ করে আল্লাহ পাকের দরবারে উপস্থিতিকে অন্তর ও মস্তিষ্কে ধারণ করে আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাকের জিকিরের বাক্য যেমন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এরূপ জিকির করার মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করা যায়, তাই এমন জিকিরের বরকতে অন্তরের উজ্জ্বলতাও অনেক দ্রুত বৃদ্ধি পায়। নাম্বার ৩, মৃত্যু স্মরণ। মৃত্যু, কবর ও আখিরাত এই তিনটি জিনিস হলো তাই যা অন্তরে কালো দাগ দূর করাতে অনেক সহায়ক। মানুষ যখন মৃত্যুকে স্মরণ করে তখন তার অন্তর নরম হয়ে যায়, সে কবরকে দেখে আর অন্যদের মৃত্যুর প্রতি মনোযোগ দেয় তখন তার নিজের কবরের কথা স্মরণে আসে, সে কবরে যাওয়া এবং শরীর পচে যাওয়াকে স্মরণ করে তখন তার অন্তর নরম হয়, সে আখিরাতের বিষয়াদি আল্লাহ পাকের দরবার উপস্থিতি ও জবাবদিহিতাকে কল্পনা করে, আমলনামা দেয়া, কিয়ামতের গরম, হাশরের তৃষ্ণার্ত ও পুলসিরাতের অতিক্রম করাটা স্মরণ করে তখন তার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা, গুনাহের স্বাদ ও অধিক আকাঙ্ক্ষা বের হয়ে যায় এবং সে অন্তরের অন্ধকার থেকে মুক্তি পেয়ে যায়। এটাকে বক্ষের প্রশস্ততাও বলা হয়। হাদিসে পাকে বর্ণিত হয়েছে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নূর যখন বক্ষে প্রবেশ করে তখন বক্ষ অর্থাৎ বুক প্রশস্ত হয়ে যায়। তখন আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কি কোনো চিহ্ন রয়েছে যার ফলে নূর চেনা যায়? ইরশাদ করলেন, হ্যাঁ, ধোকাবাজির স্থান অর্থাৎ দুনিয়া থেকে দূরে থাকা। চিরস্থায়ী ঘর অর্থাৎ আখিরাতের দিকে ধাবিত হওয়া এবং মৃত্যু আসার পূর্বে এর প্রস্তুতি গ্রহণ করা। নাম্বার চার, নেককারদের সংস্পর্শে থাকা। সৎসঙ্গ অন্তরের মরিচা দূর করার জন্য আমূলি ভাবে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। অনেক সময় একটি উত্তম বৈঠক মানুষের সারা জীবনের মরিচা দূর করে দেয়, যেমন আমাদের সামনে বীজ নয় বরং শত শত এমন ঘটনা রয়েছে যে কোন নেককার লোকদের সংস্পর্শে বসাতে কিংবা তার সাথে একটি সফর করাতে অন্তরের জগৎ পরিবর্তন হয়ে গিয়েছে এবং সুন্নত ও শরীয়তের অনুসারে হওয়ার সামর্থ্য নসিব হয়েছে। জীবনে এত বড় পরিবর্তন মূলত অন্তরের মরিচা পরিষ্কার হওয়ার কারণে হয়ে থাকে। যখন অন্তরে কালো দাগ দূর হয়ে যায় তখন অন্তরে এমন নম্রতা, জ্যোতি, উজ্জ্বলতা ও নূর সৃষ্টি হয়ে যায় যে মানুষ দ্রুত আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়ে যায় এবং নেকির পথে চলতে থাকে। সৎসঙ্গের বরকতে মানুষের আল্লাহর ভয়, আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা নসিব হয়, কুরআনে পাকের তিলাওয়াতের সামর্থ্য নসিব হয় এবং জিকির ও দরুদে মশগুল থাকার আগ্রহ সৃষ্টি হয়। মৃত্যু ও কবর এবং আখিরাতের স্মরণও নসিব হয়। মোট কথা, যদি অধিক পরিমাণে সৎসঙ্গ লাভ করা যায় তাহলে উল্লেখিত সমস্ত বিষয় অনেক সহজ হয়ে যায়। সৎসঙ্গ তেমনই সফলতা কিন্তু বিলুপ্ত নয়, সত্যিকারের আগ্রহের সাথে চেষ্টাকারীদের আজও সৎসঙ্গ নসিব হয়ে যায়। একক সঙ্গের নৈকট্য যদি নাও পাওয়া যায় তারপর একটি দলবদ্ধ নেকির পরিবেশ অবশ্যই বিদ্যমান, যেমন দাওয়াত ইসলামী, সাপ্তাহিক ইজতিমা ও মাদানী কাফেলা। কোন ব্যক্তি যদি সেটা অবলম্বন করে নেয় তো আল্লাহ পাকের প্রতি অনেক উত্তম ধারণা যে তিনি তাকে সৎসঙ্গের বরকত দান করবেন। গুনাহ চেনার উপায়। প্রশ্ন, গুনাহ চেনার উপায় কি যেটা অবলম্বন করলে গুনাহ থেকে বাঁচতে পারবে? উত্তর, গুনাহ চেনার সর্বপ্রথম উপায় হলো ইলমে দিন অর্জন করা। কেননা ইলমি হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম যার মাধ্যমে গুনাহের পরিচয় লাভ করা যায়। এই ইলমের অনেক দিক রয়েছে, যেমন কবিরা গুনাহের সংজ্ঞা যদি পরিপূর্ণভাবে মনে থাকে তাহলে মানুষ অনেক বিষয়ে গুনাহের হুকুম দ্রুত জেনে যাবে। এভাবে সগীরা গুনাহের সংজ্ঞা জানা থাকলে তবে এর ফলে অনেক গুনাহ সম্পর্কে জানা যাবে, যেমন ফরজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ওয়াজিব ছেড়ে দেওয়া সগীরা গুনাহ। কিন্তু সগীরা গুনাহ বারবার করা হলে তখন কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। সুন্নতে মুয়াক্কাদা বারবার ছেড়ে দেওয়া, যেমন জোহরের চার রাকাত সুন্নত বারবার না পড়া, গুনাহের সীমায় প্রবেশ করিয়ে দেয়। অতঃপর এভাবে কোরআন ও হাদিসে ওই সমস্ত জিনিস যা থেকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে সেগুলো কবিরা গুনাহ, যেমন আত্মহত্যা করা, ব্যভিচার করা, নিজের সন্তানকে হত্যা করা ইত্যাদি। যেমন আল্লাহ পাক ইরশাদ ফরমান, পারা ৫ সূরা নিসা আয়াত নাম্বার ২৯, তানজুল ইমান থেকে অনুবাদ, নিজের প্রাণগুলোকে হত্যা করো না। পারা নাম্বার ১৫ সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার ৩২, কানজুল ইমান থেকে অনুবাদ, অবৈধ যৌন সম্ভোগের নিকটে যেও না। পারা ৮ সূরা আনআম আয়াত নাম্বার ১৫১, কানজুল ইমান থেকে অনুবাদ, তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এভাবে ওই সকল আয়াত যার মধ্যে বিশেষভাবে কোন নির্দেশনা কিংবা নিষেধাজ্ঞা বর্ণনা করা হয়েছে এগুলো পড়ার ফলে জানা যায় অমুক অমুক কাজ নাজায়েজ ও হারাম। যেমন কোন ব্যক্তি যখন কোরআনে পাকের এই আয়াতগুলো পড়বে, পারা নাম্বার ১৮ সূরা নূর আয়াত নাম্বার ১৯, কানজুল ইমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা চায় যে মুসলমানদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে দুনিয়া ও আখিরাতে এবং আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই আয়াত পড়া কিংবা শোনার ফলে জানা যাবে যে অশ্লীলতা প্রসার করা হারাম, অর্থাৎ অনুরূপ সামনের আয়াত তিলাওয়াত করতেই স্পষ্ট হয়ে যাবে যে অশ্লীলতা শতগতভাবে হারাম। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, পারা ১৫ সূরা নাহল আয়াত নাম্বার ৯০, কানজুল ইমান থেকে অনুবাদ, আর আল্লাহ পাক নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কথা ও অবাধ্যতা থেকে। অনুরূপভাবে নিম্নে উল্লেখিত আয়াত তিলাওয়াত করার দ্বারা জানা যাবে যে কোন ইয়াতিমের সম্পদ নিজে ব্যয় করা কেমন, যেমন ইরশাদ হয়েছে পারা ৪ সূরা নিসা আয়াত নাম্বার ১০, কানজুল ইমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা ইয়াতিমদের ধন সম্পদ অন্যায় ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনে ভর্তি করে এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে। জানা গেল যে গুনাহ থেকে বাঁচার জন্য ইলিম থাকা আবশ্যক। সুতরাং ইলিম বৃদ্ধির জন্য আল্লাহ পাকের কালাম ও হাদিসে পাককে জেনে বুঝে চিন্তা করে পড়া এবং দিনী কিতাবসমূহ অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী। কুরআন ও হাদিসে স্পষ্ট গুনাহ উল্লেখিত ছাড়াও উলামায়ে কিরামগণ দিনী জ্ঞানের বিশ্লেষণ ও চিন্তা ভাবনার মাধ্যমে অনেক গুনাহকে বর্ণনা করা হয় যা স্পষ্টভাবে কুরআন ও হাদিসে উল্লেখ নেই কিন্তু তাদেরই উক্তিতে বোঝা যায় যে এটাও নাজায়েজ। যেমন রিয়াকারীর সূক্ষ্ম বিষয়াবলী। এখন রিয়াকারী সম্পর্কে কুরআনে পাকে তো এতটুকু রয়েছে যে রিয়াকারীর মাধ্যমে নিজের আমল ধ্বংস করো না। পারা ৩ সূরা বাকারা আয়াত নাম্বার ২৬৪ অনুবাদ, হে ইমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোটা দিয়ে এবং ক্লেশ দিয়ে। ওই ব্যক্তির ন্যায় যে আপন ধন লোক দেখানোর জন্য ব্যয় করে অথবা অন্যান্য আয়াত যার মধ্যে রিয়াকারির কারণে আমল ধ্বংস হওয়ার বর্ণনা রয়েছে, কিন্তু উলামায়ে কিরাম রিয়াকারির বিস্তারিত এবং বিভিন্ন নিদর্শন ব্যাখ্যা করেছেন। আকাবিরগণের অর্থাৎ সম্মানিত ব্যক্তিদের সেই গবেষণা সম্বলিত একটি কিতাব আল জাওয়াজির, যা প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা দাবাত ইসলামিতে জাহান্নামে লে জানে ওয়ালে আমল এর নামে রয়েছে, এই কিতাব এ বিষয়ে অনেক বেশি স্পষ্ট। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে জানা এক বিষয় আর জেনে বুঝে সে অনুযায়ী আমল করা আরেক বিষয়। কারো কি জানা নেই যে নামাজ ফরজ? নিঃসন্দেহে নামাজ ফরজ সবাই জানে, কিন্তু একটি বিপুল সংখ্যার লোক জ্ঞান থাকা সত্ত্বেও নামাজ পড়ে না। বোঝা গেল যে কেবল জানাই যথেষ্ট নয়, এর সাথে সাথে মনের আগ্রহ, উৎসাহ এবং আমলের নিয়ত হওয়াও জরুরি। তাছাড়া শুধুমাত্র কিতাব অধ্যয়ন করাতে উপকারিতা নেই, এমন কিছু লোকদের দেখা যায় যারা সম্পূর্ণ সিয়াসিতা অর্থাৎ হাদিসে প্রসিদ্ধ ছয়টি কিতাব অধ্যয়ন করেছে, কিন্তু এতদা সত্ত্বেও নামাজ আদায়ের প্রতি কোনো স্পৃহা পাওয়া যায় না, কিংবা অন্যান্য আমলের দিকে কোনো মনোযোগ থাকে না, অথবা অন্যান্য আমলে ঘাটতি অলসতা পাওয়া যায়। সুতরাং ইলমের পাশাপাশি আমলও হওয়া চাই এবং আমলের জন্য অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা বিদ্যমান থাকাটা অত্যন্ত উপকারী। আর এ উভয় অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি এটা যে কেবল আহকামে অধ্যয়ন করবে না, বরং নেক আমলের ফজিলত ও মন্দ আমলের শাস্তি সম্পর্কে অধ্যয়ন করবে। এর বরকতে অন্তরের মধ্যে আঘাত লাগবে এবং আমলের দিকে ধাবিত হবে। দ্বিতীয় পদ্ধতি, সৎসঙ্গ অবলম্বন করা। সৎসঙ্গ হৃদয়ে আমলের প্রতি অনুপ্রেরণা সৃষ্টি করে, অন্যথায় কেবলমাত্র জ্ঞান থাকাটা অধিকাংশ আমলের জন্য সহায়ক হয় না। অন্তরের প্রশান্তি। প্রশ্ন, কোন কাজের প্রতি অন্তরে শান্তি ও অশান্তি গুনাহের সাথে কি কোনো সম্পর্ক আছে? অর্থাৎ অনেক লোক কোন ভুল কাজ করে আর কেউ বুঝালে উত্তর দেয় যে আমি সঠিক করেছি, কেননা আমার অন্তর প্রশান্তি রয়েছে, আমার বিবেকে কোনো বোঝা নেই। হৃদয় কিংবা বিবেকের প্রশান্তি কি এই কথার দলিল যে যা আমল করা হয়েছে গুনাহ নয়, ভুল নয়, মন্দও নয়? উত্তর, এই কথার কিছু ভিত্তিও রয়েছে আবার নেই। বিস্তারিত এটা যে অন্তর ও বিবেকের এমন অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ সেটা যেটা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে, অর্থাৎ যেটা অন্তরে সন্দেহ সৃষ্টি করে, বিবেক যেটাকে তিরস্কার করে, মন্দ মনে করে, সেটাই গুনাহ বা মন্দ কথা। কিন্তু এই হাদিসের সাথে অপর হাদিসেও মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমাদের মধ্যে লজ্জা শরম থাকে তাহলে যা ইচ্ছা করো। উদ্দেশ্য এটা যে যখন মানুষের লজ্জা শরম শেষ হয়ে যায় তখন তার কোনো ভয় ভীতি থাকে না এবং মন যা চায় তাই করে। যদি কারো এই অবস্থা হয় যে তার লজ্জা শরম ও তার সম্মান চলে যায় আর সেই সাহসিকতা নির্ভীকতার সাথে গুনাহ সংগঠিত করে, এরপর বলে যে আমার বিবেক সন্তুষ্ট আছে, তাই এমন মানুষের বিবেক কোনোভাবে নির্ভরযোগ্য নয়, বরং এমন বিবেকে বিবেকহীন, এমন বিবেক তো মৃত, এরকম মানুষের এটা বলা যে আমার বিবেক প্রশান্তি, এটার প্রতি কোনো বিশ্বাস না করা, এই রকম কথা তো অনেক সময় ডাকাত ও হত্যাকারীও বলে দিবে আর তাদের অন্তর প্রশান্তি হয়ে যাবে। তাহলে কি মাযাল্লাহ সেই হত্যা ও ডাকাতি হালাল হয়ে যাবে? কখনো নয়। বরং আরেকটি হাদিসে পাকেও এই সম্পর্কে অনেক সুন্দর দিক নির্দেশনা প্রদান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জিনিসে সন্দেহ হয় সেটা পরিত্যাগ করো আর সেটাকে অবলম্বন করো যেটাতে সন্দেহ নেই। অর্থাৎ সংশয় ও অনিশ্চয়তা এবং সন্দেহযুক্ত কাজ করো না। যেমন যদি কোনো কাজের ব্যাপারে সন্দেহ হয় যে জানা নেই এটা জায়েজ নাকি না জায়েজ, তখন সেটাকে ছেড়ে ওই দিকটা অবলম্বন করা যেটাতে সন্দেহ নেই। এই বিষয়কে গভীরভাবে বোঝার জন্য নিম্নে উল্লেখিত বর্ণনা বিস্তারিত অন্তরে গেঁথে নিন। বিষয়টা হলো এটাই যে এমন কিছু আহকাম যেগুলো শরীয়ত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হালালও একেবারে স্পষ্ট আর হারামও একেবারে স্পষ্ট, কিন্তু এগুলোর মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে। এখন সন্দেহযুক্ত জিনিসের ব্যাপারে কি করা যায় সেজন্য ইরশাদ করেন, সন্দেহযুক্ত কাজ থেকে যে বিরত রইল সে নিজের দীন ও সম্মানকে বাঁচিয়ে নিল। তখন শরীয়তের নিয়ম এটা যে যেটা স্পষ্টভাবে হালাল, যেটাকে কুরআন ও হাদিসে হালাল হওয়াটা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এ সম্পর্কে কারো বিবেক যদি বলে যে না এই কাজ সঠিক মনে হচ্ছে না, তবে এখানে বিবেকের কথার উপর আমল করা যাবে না, কেননা যখন এটাকে দিন স্পষ্টভাবে হালাল করে দিল তো এখন সেখানে বিবেকের কোনো আমল প্রবেশ করবে না। তবে হ্যাঁ, কোনো বাহ্যিক হিকমতের কারণে মুবাহ ইত্যাদিকে পরিহার করা এটা অন্য বিষয়। অনুরূপভাবে যে কাজকে শরীয়ত স্পষ্টভাবে হারাম ঘোষণা করলো, নাজায়েজ বলে দিল, গুনাহ বলল, সেটা নাজায়েজ ও গুনাহ আর সেগুলো ছেড়ে দেওয়া অপরিহার্য। এমন স্থানে যদি বিবেক বলে যে এই কাজ করে নাও কোনো সমস্যা নেই, তখন সেখানেও বিবেকের কথায় সাড়া দেয়া যাবে না এবং বিবেককে এক পাশে রেখে দিন। তৃতীয় নম্বরে, ওই সকল কাজ যা শরীয়তের দিক থেকে সন্দেহযুক্ত, দলিলের দিক থেকে জায়েজ ও নাজায়েজের জানা নেই, আলেমদের মধ্যে মতানৈক্য হলে ওইখানে শরীয়ত দিক নির্দেশনা প্রদান পূর্বক বলেন যে সন্দেহের কাজ থেকে বিরত থাকো, যে বিরত থাকবে করবে সেই সেও দিন ও সম্মানকে বাঁচিয়ে রাখবে, অর্থাৎ না লোকেরা সে সম্পর্কে বলবে যে দেখো সে কি করেছে, না হয় নিজেই অনিশ্চয়তার শিকার হবে, আর এভাবে তার দিন ও সুরক্ষা থাকবে, কেননা এই জিনিস খোদা ভীরুতে অন্তর্ভুক্ত। এরপর অনেক সময় এমন জিনিস এসে যায় যার ব্যাপারে আসলে সন্দেহ হতে পারে যে আমি কি এটা করতে পারবো কি পারবো না, এটা করা সঠিক হবে কি হবে না, উভয় দিকে মন যায়। এখন এমত অবস্থায় কোনো মানুষের কি অনুমতি আছে যে সে নিজের বিবেক থেকে ফতোয়া নিবে, নিজের বিবেককে জিজ্ঞাসা করবে, আর কোনো ব্যক্তির অনুমতি নেই? এর কিছু গুরুত্বপূর্ণ মাপকাঠি রয়েছে, যেমন কিছু এমন ব্যক্তি রয়েছে যাদের লজ্জা চলে গেছে আর সে অসৎ সঙ্গে জড়িত, শরীয়তের উপর আমল করার কোনো আগ্রহ নেই, তো এমন ব্যক্তি শরীয় বিষয় সম্পর্কে কখনো নিজের বিবেককে জিজ্ঞাসা করবে না, কেননা যে ব্যক্তি শরীয়তের উপর আমলকারী হবে, নেককার লোকদেরকে ভালোবাসে, গুনাহ থেকে বাঁচার সম্পূর্ণ মানসিকতা থাকে আর বেঁচেও থাকে, নেকির প্রতি মহাব্বত থাকে আর সেই নেকি করেও থাকে, বরং নেকির প্রতি মহাব্বত এমন যে নেক আমল দ্বারা তার অন্তর প্রশান্ত হয়, অন্তরে উজ্জ্বলতা অনুভূত হয়, অন্তরে প্রশান্তি ও স্বীকৃতি লাভ হয়, তার ইমানে স্বাদ নসিব হয়, তো এমন ব্যক্তির যদি কোনো বিষয়ে সন্দেহ সৃষ্টি হয় আর তার বিবেক তাকে এটা বলে যে এই কাজ করে নিন, এতে কোনো সমস্যা নেই, তখন সেই ব্যক্তি মনের কথা মানতে পারবে, কারণ তার বিবেক উচ্চ মর্যাদা ও গ্রহণযোগ্যতার স্তরে উপনীত হয়ে থাকে। কিন্তু এমন ব্যক্তি খুঁজে পাওয়া অনেক কঠিন, আর নিজেকে ওই স্তরে মনে করে অতি আত্মবিশ্বাসের সমুদ্রে সাঁতার কাটার নামান্তর, অন্তরের গুণাগার হওয়া। প্রশ্ন, কোরআনে পাকে একটি বাক্য রয়েছে যে তার অন্তরের গুণাগার, আর সাধারণভাবে ওই বাক্য বলা হয়। প্রশ্ন, এটা যে অন্তরের গুণাগার হওয়া মানে কি? উত্তর, অন্তরে অনেক গুণা রয়েছে, যেমন কুফর ও শিরক, এগুলো মূলত অন্তরের গুণা, কেননা কুফর মানে দিনই প্রয়োজনীয় বিষয় সমূহের মধ্যে হতে কোন একটা অস্বীকার করা, আর অস্বীকার ও স্বীকার উভয়টি অন্তরের কার্যাদি। ইমান হচ্ছে অন্তরের স্বীকৃতির নাম, আর কুফর অন্তরের অস্বীকৃতিকে বলে। অতঃপর এগুলোর মতো অনেক বিষয়াদি রয়েছে যাকে কুফর বলা হয়, কিন্তু যেটা আসল সংজ্ঞা তা হচ্ছে এটাই যে অন্তরে স্বীকার করার পরিবর্তে অস্বীকার করা। অনুরূপ ভাবে শিরক অর্থাৎ আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদারিত্ব করা। মূলত অন্তরের কাজ হলো যে মানুষ অন্তরে কাউকে আল্লাহ পাকের সমকক্ষ মনে করা, অতঃপর সামনে এর দৃশ্য প্রকাশ পায়। অনুরূপ মুনাফিকিও অন্তরের সাথে হয়, কেননা বান্দা প্রকাশ্যভাবে সমস্ত কাজকর্ম বাহ্যিকভাবে মুসলমানের মতো করত, রোজা রাখা, নামাজ পড়া, কিন্তু অন্তরে স্বীকৃতি বিদ্যমান থাকতো না। আর কুফর, শিরক ও মুনাফিকের অন্তরের গুণা খুব সহজে বোঝা যায়। তাছাড়া অন্যান্য অনেক গুণা যেগুলো সম্পর্ক অন্তরের সাথে, উদাহরণস্বরূপ গর্ব অর্থাৎ অপরকে নগণ্য মনে করা আর অন্যকে কিছুই মনে না করা, এগুলো অন্তরের কার্যাদি। হিংসা অর্থাৎ এই আকাঙ্ক্ষা করা যে অন্য মুসলমানের নিয়ামত নষ্ট হয়ে যাক, এই আকাঙ্ক্ষা অন্তরেই হয়ে থাকে। এখন এক্ষেত্রে অনেক সময় প্রকাশ হয়ে যায় আর অনেক সময় কেবল এই আকাঙ্ক্ষা অন্তরে লুকিয়ে থাকে। এভাবে রিয়া ও অন্তরের আমল এবং নিঃসন্দেহে অন্তরের সাথেই থাকে। মানুষ আমাকে নেককার মনে করবে, ইবাদতকারী মনে করবে, এভাবে অহংকার, গর্ব, হিংসা, বিদ্বেষ গুণা, আর এই গুণাও অন্তরের কার্যাদির সাথে সম্পর্কিত। এই গুণাসমূহে জর্জরিতকে অন্তরের গুণাগার বলা হবে। এই জন্য শরীয়তের পরিভাষায়ও সেটাকে রোগাক্রান্ত হৃদয় বলা হয়, অর্থাৎ অন্তরের রোগ সমূহ আভ্যন্তরীণ রোগ। হাদিসে মোবারকায় বলা হয়েছে যে শরীরের মধ্যে একটি টুকরো রয়েছে, যদি সেটা সংশোধন হয়ে যায় তাহলে সমস্ত শরীর সংশোধন হয়ে যায়, যদি সেটা কুলসিত হয়ে যায় তাহলে সমস্ত শরীর কুলসিত হয়ে যায়। শুনে নাও, সেটা হচ্ছে অন্তর। কেননা যদি অন্তর থেকে অহংকার, গর্ব, হিংসা, বিদ্বেষ বের হয়ে যায় আর তার মধ্যে একনিষ্ঠতা, ধৈর্য, কৃতজ্ঞতা, তাওয়াক্কুল, বিশ্বাস, ধ্যান ধারণা এবং আল্লাহ পাকের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়, তখন অন্তর সংশোধন হয়ে যায়। এভাবে যদি অন্তর সংশোধন হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংশোধন হয়ে যাবে, আর যদি অন্তর কলুষিত হয়ে যায় তাহলে তার থেকে একনিষ্ঠতা বের হয়ে রিয়া প্রবেশ করে, তার থেকে বিনয় বের হয়ে অহংকার প্রবেশ হয়ে যায়, তার থেকে কল্যাণ কামনা বের হয়ে গিয়ে হিংসা প্রবেশ হয়ে যায়, তার থেকে বন্ধুত্ব বের হয়ে হিংসা, বিদ্বেষ ও গর্ব অহংকার প্রবেশ করে, তখন এটা অন্তর কলুষিত হওয়ার নিদর্শন। আর যদি অন্তর কলুষিত হয়ে যায় তখন বান্দা ওই কাজই করে যা রিয়াকারী, অহংকার, গর্ব, হিংসা ও বিদ্বেষের দাবিদার। ফাসিকের সংজ্ঞা। প্রশ্ন, ফাসিক কাকে বলে? উত্তর, ফাসিক শব্দ ফিস্ক থেকে নির্গত। ফা, সিন, অ, ফিস্কের শাব্দিক অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া, বাইরে বের হয়ে যাওয়া, ও শরীয়তের দিক থেকে ফিস্কের অর্থ হচ্ছে আল্লাহ পাকের অনুকরণ থেকে বের হয়ে যাওয়া। এখানেও দুটি বিষয় স্মরণ রাখবেন যে গুনাহ দুই প্রকার, কবিরা ও সগিরা, অর্থাৎ বড় গুনাহ ও ছোট গুনাহ। যে ব্যক্তি কবিরা গুনাহ একবারও করে সেই ফাসিক, অথচ সগিরা গুনাহ বারবার করলে তখন ফাসিক হয়। অতএব ফাসিক তার উপর সাব্যস্ত হবে যে কবিরা গুনাহ অথবা সগিরা গুনাহ বারবার করে। এখন তার মধ্যে আরো দুটি প্রকার রয়েছে, ফাসিক ব্যক্তি গুনাহ গোপনে করে কিংবা প্রকাশ্যে। যদি সে গোপনে করে তবে ফাসিকে গাইরে মলিন বলা হয়, আর যদি প্রকাশ্যে করে তবে তাকে ফাসিকে মলিন বলা হয়। ফাসিকে মলিন বা ফাজির শব্দ এদের জন্য ব্যবহৃত হয়। অতঃপর আরেক বর্ণনা মতে ফিস্ক দুই প্রকার। প্রথম প্রকার ওই ফিস্ক যার সম্পর্ক আকিদার সাথে সম্পৃক্ত, আর দ্বিতীয় প্রকার ওই ফিস্ক যার সম্পর্ক আমলের সাথে হয়। কোরআনে পাকে ফিস্কে আমলিরও বর্ণনা রয়েছে, যেমন শুয়োরের মাংস খাওয়া সেটাকে ফিস্ক বলা হয়েছে। আর আকীদাগত ফিস্ক সম্পর্কে কোরআনে পাকে অনেক বেশি বর্ণনা করা হয়েছে, বরং বেশি থেকে বেশি কোরআনে পাকে ফাসিক ও ফিস্ক শব্দগুলি ফাসিক আকীদা কিংবা বদ আকীদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সুতরাং যার আকীদা ফাসিক, যেমন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের যুগে কাদেরিয়া ফিরকা সৃষ্টি হয়েছিল যারা তাকদীরের অস্বীকারী ছিল, আর একটা জাবরিয়া ফিরকা বের হয়েছিল যারা এটা বলতো যে মানুষ কেবল অপারগ, সে কিছু করতে পারে না, তার মাধ্যমে করানো হয়। এভাবে খারিজি ফিরকা, যাদের পরিচয় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছিলেন, তারা মুশরিক সম্পর্কে অবতীর্ণ আয়াতসমূহ মুসলমানদের প্রতি সম্বোধন করত। এই পরিচয় এখনো পর্যন্ত চলে আসছে। এখনো অনেক বদ আকিদা খারিজি এমন রয়েছে যারা মূর্তি সম্পর্কে অবতীর্ণ আয়াতসমূহ আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম ও আউলিয়ায়ে কিরাম রহিমাহুল্লাহুল মুবিন এর প্রতি সমকক্ষ করে দেয় যে মূর্তির মতো মাআযাল্লাহ আম্বিয়ায়ে কিরাম ও আউলিয়ায়ে ইজাম অপারগ। অনুরূপ একটি ফিরকা মুতাযিলা উদ্ভাবন হয়েছে, যারা আল্লাহ পাকের গুণাবলীর ব্যাপারে আশ্চর্যজনক ব্যাখ্যা করত আর কবরে আজাব অস্বীকারী ছিল। এভাবে কোরআন সম্পর্কে তাদের আকীদা সাধারণ মুসলমান থেকে অপসারিত করে দিল। তাদের অভিমত হল আল্লাহ পাকের কালাম আল্লাহর গুণ নয় বরং সৃষ্টি। এসব ফিরকা ফাসিকুল আকীদা, যাদের আকীদা কলুষিত হয়ে গিয়েছে, যে আকীদা আল্লাহ পাকের আনুগত্য থেকে বের হয়ে গিয়েছে। বাক্যের সারাংশ, এটা হলো ফিস্কের শাব্দিক অর্থ বের হয়ে যাওয়া, আর পারিভাষিক অর্থ আল্লাহ পাকের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া। অতঃপর যদি কবিরা গুনাহ করে তাহলে ফাসিক, আর যদি সগীরা গুনাহ বারবার করে তাহলে ফাসিক। অতঃপর গোপনে করলো তাহলে ফাসিকে গাইরে মলিন, প্রকাশ্য করলে তবে ফাসিকে মলিন কিংবা ফাজের বলা হবে। সামনে সেটারই প্রকার বর্ণনা করা হয়েছে যে আকিদার ক্ষেত্রে ফাসিক নাকি আমলের ক্ষেত্রে। গুনাহের কাজে সৃষ্টির নির্দেশ মান্য করার হুকুম। প্রশ্ন, অনেক সময় এমন হয় যে স্বামী, পিতামাতা অথবা রাষ্ট্রীয় বা শিক্ষক ও অফিসারগণ এমন কোন বিষয়ে নির্দেশ দেয় যা শরীয়তের দিক থেকে গুনাহ, এমন অবস্থায় হুকুম কি? তাদের কথা মানা কি সঠিক হবে, বিশেষ করে পিতামাতা কিংবা স্বামীর নির্দেশ? উত্তর, সৃষ্টির নির্দেশে কেবল জায়েজ কাজ করতে পারবেন, আর গুনাহ ও অসৎ কাজে তাদের কোনো আনুগত্য করা যাবে না। হাদিসে পাকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনুগত্য কেবল নেকির মধ্যে রয়েছে। অপর একটি হাদিসে পাকে ইরশাদ করেন, প্রতিপালকের অবাধ্যতা কোন সৃষ্টির আনুগত্য হতে পারে না। অনুরূপভাবে কুরআনের আয়াতে মুবারাকাতেও রয়েছে যে পারা 21 সূরা লোকমান আয়াত নম্বর 15 কানজুল ইমান থেকে অনুবাদ, আর যদি তারা উভয় তোমার উপর প্রচেষ্টা চালায় যেন তুমি আমার সমকক্ষ দাঁড় করাও, এমন কথা মান্য করো না এবং পৃথিবীতে সৎভাবে তাদের সাথে বসবাস করবে, আর তারই পথে চলো যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে, অতঃপর আমারই প্রতি তোমাদেরকে ফিরে আসতে হবে, তখন আমি বলে দেব যা তোমরা করেছিলে। এই আয়াতে মুবারাকায় পিতা মাতারই সম্পর্কে আলোচনা করা হয়েছে ও বলা হয়েছে যে যদি তারা তোমাকে শিরক করতে বলে তখন তাদের কথা মান্য করো না, তবে দুনিয়াবি বিষয় দিতে তাদের সাথে উত্তম আচরণ করো। অতএব পিতামাতা যদি কোনো গুনাহের কাজে হুকুম দেয় তখন সেটার উপর আমল করা যাবে না। উদাহরণস্বরূপ, যদি পিতামাতা দাড়ি রাখতে নিষেধ করে তখন তাদের নিষেধ করাটাও গুনাহ এবং তাদের এই কথা মান্য করাটাও গুনাহ, কেননা দাড়ি রাখার নির্দেশ আমাদের প্রিয় নবী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে গোফ ছোট করো আর দাড়ি লম্বা করো। অতএব আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যারই কথা হোক সেটা মানা যাবে না। কুমন্ত্রণার বর্ণনা। প্রশ্ন, কুমন্ত্রণা কেন আসে আর এর হুকুম কি? উত্তর, কুমন্ত্রণা আসার কারণ হলো নফস ও শয়তান, কারণ শয়তান মানুষের অন্তরে বাহির থেকে কুমন্ত্রণা দেয়। এভাবে কতিপয় মানুষও নিজের কথার মাধ্যমে কুমন্ত্রণা প্রদান করে থাকে, যেমন কুরআনে পাকে রয়েছে পারা 30 সূরা নাস আয়াত 5 ও 6 কানজুল ইমান থেকে অনুবাদ, যেসব মানুষ অন্তরসমূহে কুপ্ররোচনা ঢালে জিন ও মানুষ, অর্থাৎ কুপ্ররোচনা প্রদানকারী জিন হতে পারে এবং মানুষ। আর শয়তানের বড় কাজের মধ্যে একটি কাজ হলো কুমন্ত্রণা দেয়া, কেননা শয়তান মূলত এটা করে থাকে যে মানুষকে গুনাহ ও কুফরের কুমন্ত্রণা দেয়। অন্যদিকে নফস রয়েছে, শয়তানের মতো নফসও মানুষকে কুমন্ত্রণা প্রদানের মাধ্যম হয়ে থাকে, আর তার কুমন্ত্রণাকে ওয়াসওয়াসে নফসানি বলে। যেমন রমজান মাসে শয়তান বন্দী হওয়া সত্ত্বেও মানুষের কুমন্ত্রণা আসে, এটা নফসের পক্ষ থেকে হয়ে থাকে, কেননা নফস শয়তানের সাথে গভীর সম্পৃক্ততার কারণে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং তার কুমন্ত্রণাও এতটুকুই প্রভাব ফেলে যত শয়তানের কুমন্ত্রণা ফেলে থাকে। বোঝা গেল যে কুমন্ত্রণার মূল শয়তান ও নফস। কুমন্ত্রণা চেনার উপায়। প্রশ্ন, কিভাবে কুমন্ত্রণা চেনা যাবে? উত্তর, কুমন্ত্রণা চেনার জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলীর কিতাব মিনহাজুল আবেদিন অধ্যয়ন করুন। এই কিতাবে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলীহি এই বিষয়ের উপর অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন যে বান্দার অন্তরে যে খেয়াল আসে তারা সেগুলোকে কিভাবে চিনতে পারবে, এটা আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের। আর আমির আলী সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়ার রিসালা কুমন্ত্রণা ও তার প্রতিকার এর মধ্যেও অনেক সুন্দর তথ্য উপস্থাপন করা হয়েছে। কুমন্ত্রণাতে গুনাহের ধরন। প্রশ্ন, অন্তরে যে কুমন্ত্রণা আসে এতে কি গুনাহ আছে নাকি নেই? উত্তর, সাধারণত এটা হয় যে একজন মানুষের অন্তরে কেবল গুনাহের খেয়াল আসে, কিন্তু সে নিজ থেকে সেই খেয়ালকে দূর করে দেয়, এ ধরনের কুমন্ত্রণের উপর গুনাহ হবে না। তেমনি ভাবে অন্তরে খেয়ালের অনেক প্রকার রয়েছে, যার মধ্যে হতে দুটি এই যে, একটি হচ্ছে অঙ্গীকার, আর অঙ্গীকারের অর্থ হচ্ছে দৃঢ় ইচ্ছা করা, যাকে আমরা আজমে মুসাম্মাম বলি। আজমে মুসাম্মামের অর্থাৎ দৃঢ় সংকল্পের কারণে পাকড়াও করা হবে, এর কারণে গুনাহ হবে। এই আজম অর্থাৎ অঙ্গীকারের মাধ্যমে মানুষ গুনাহের উপকরণ সরবরাহ করে এবং নিজ থেকে চেষ্টা করে, যদিও সে কোনো কারণে গুনাহ নাও করে। যেমন এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, অতঃপর কোনো কারণে সে চুরি করতে পারলো না, যেমন সেখানে লোকজন সজাগ ছিল বা পুলিশ উপস্থিত ছিল ইত্যাদি, তখন এমত অবস্থায় মানুষ গুনাহগার হবে, কেননা সে ব্যক্তি গুনাহের দৃঢ় সংকল্প করে নিয়েছিল। জানা গেল আজমে মুসাম্মাম অর্থাৎ দৃঢ় সংকল্প যেখানে পাওয়া যাবে সেখানে গুনাহ হবে। দ্বিতীয়টা হলো, মানুষ নিজের কল্পনায় অশ্লীল কাজ করে, এমত অবস্থায় বান্দা গুনাহগার হয়ে থাকে। আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা। প্রশ্ন, যদি কোনো আত্মীয় স্বজন ইত্যাদি আমাদের সাথে খারাপ আচরণ করে, তো আমাদেরও কি খারাপ আচরণ করা উচিত? উত্তর, এটার সাথে সাদৃশ্যপূর্ণ প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও পেশ করা হয়েছিল, যে আমার আত্মীয় স্বজন আমার সাথে উত্তম আচরণ করে না, কিন্তু আমি তাদের সাথে উত্তম আচরণ করি, সুতরাং আমি আমার এই উত্তম আমল কি অব্যাহত রাখবো? অর্থাৎ আমি কি তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা ও সদ্ব্যবহার অব্যাহত রাখবো, নাকি আমিও প্রত্যুত্তরে তাদের মতো করব? তখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি তোমার উত্তম আচরণ অব্যাহত রাখো। হাদিসে পাকের শব্দসমূহ এই যে, অর্থাৎ এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকটবর্তী আত্মীয় স্বজন রয়েছে, আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি আর তারা আমার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে, আমি তাদের সাথে ভালো আচরণ করি কিন্তু তারা আমার সাথে অসৎ আচরণ করে, আমি তাদের সাথে সহনশীল আচরণ করি আর তারা আমার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি এমন হয় যেভাবে তুমি বলেছ, তাহলে তুমি তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করছ, আর যতক্ষণ পর্যন্ত তুমি এই অবস্থার উপর থাকবে, তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একজন সাহায্যকারী থাকবে। সুতরাং আত্মীয়দের কথাবার্তা সহ্য করবে আর নিজে উত্তম আচরণ অব্যাহত রাখবে। বরং একটি হাদিসে মোবারাকাতে স্পষ্ট নির্দেশ রয়েছে, যারা তোমার সাথে বন্ধন ছিন্ন করে, তুমি তাদের সাথে আপন আত্মীয়তার বন্ধন বজায় রাখো। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সেটা বজায় রাখার চেষ্টা করবে। বাহারে শরীয়তের একটি ইবারতের অংশ, আত্মীয় স্বজনরা উত্তম আচরণ করবে আর আমরাও তাদের সাথে উত্তম আচরণ করব, এটাই তো হচ্ছে বিনিময় যা মানুষ সবার সাথেই করে থাকে। সদাচরণ হলো এটাই, তারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আর তুমি সম্পর্ক বজায় রাখবে, তারা তোমার সাথে অন্যায় করবে আর তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। সদাচরণের মূল সারাংশে এই বিষয় অন্তর্ভুক্ত যে, আত্মীয় স্বজন যদি অসৎ আচরণ করে, মন্দ বলে, সম্পর্ক ছিন্ন করে, তখন তাদের সাথে উত্তম আচরণ করার চেষ্টা করা। যাই হোক, একজন মানুষের পার্থিব কৌশল অবলম্বন করা অপরিহার্য যে, বিনা কারণে নিজেকে লাঞ্ছনার স্থানে যাওয়ার পরিবর্তে তা থেকে বাঁচার পন্থা অবলম্বন করা উচিত, আর নিজ থেকে চেষ্টা করা ও মানসিকতা সৃষ্টি করা যে, আমি তার জন্য কল্যাণের দোয়া করব, আমার অন্তর তার জন্য কল্যাণের স্পৃহাই থাকবে, আমি তাকে যেখানে সহযোগিতা করতে পারবো তো তাকে সহযোগিতা করব, আমি তার জুলুমের বিনিময় জুলুম দ্বারা দিব না, তার গালির বিনিময় গালির দ্বারা দিব না, হ্যাঁ, তার ক্ষতি থেকে বাঁচার জন্য নিজেকে নিজে কিছুটা দূরে রাখবো আর সবসময় সদ্ব্যবহার করতে থাকবো। অভ্যন্তরীণ গুনাহের বর্ণনা। প্রশ্ন, অভ্যন্তরীণ গুনাহের কি শরীয়তে কোনো গুরুত্ব রয়েছে? আর অভ্যন্তরীণ গুনাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা একজন মুসলমানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? উত্তর, সকল গুনাহের অবস্থা সম্পর্কে মূলত একটাই হুকুম, চাই সেটা অভ্যন্তরীণ হোক বা প্রকাশ্য হোক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আহকাম থাকবে। উদাহরণস্বরূপ, অনেক গুনাহ এমন রয়েছে যার সাথে মানুষের সম্পর্কই নেই, যেমন কারো মাতা পিতা নেই, তখন পিতামাতা সম্পর্কে অধিক শরীয়তের আহকাম শিখা জরুরি নয়। এভাবে যার উপর হজ ফরজ নয়, তখন তার উপর হজের আহকাম শিখা জরুরি নয়, আর হজের মধ্যে সংঘটিত গুনাহ সম্পর্কে জ্ঞান অর্জন করাও আবশ্যক নয়। অনুরূপভাবে কোনো ব্যক্তি বিবাহিত নয়, তখন স্ত্রী সন্তান সংক্রান্ত আহকাম শিখা জরুরি নয়। তাছাড়া কতগুলো গুনাহ স্পষ্ট হয়ে থাকে যা সবার জানাই আছে, যেমন চুরি, জুলুম, ডাকাতি, এটা ওই গুনাহ যেটা সবাই জানে, তখন বিশেষ করে তাদের সে সম্পর্কে জানা জরুরি নয়। তবে ওইগুলো ব্যতীত যে কতিপয় জিনিসের মধ্যে এমন অনেক কিছুর বিস্তারিত বর্ণনা হয়ে থাকে যা থেকে মানুষ উদাসীন হয়ে তাতে জড়িত হয়ে যায়, যেমন চুরি সবাই জানে যে নাজায়েজ ও গুনাহ, কিন্তু যখন মসজিদে নিজের স্যান্ডেল চুরি হয়ে যায়, তখন তার সাথে সাদৃশ্য স্যান্ডেল সেখানে দৃষ্টিগোচর হলে অনুমান করে যে চোর আমারটা নিয়ে গিয়েছে আর ওইগুলো রেখে গিয়েছে। চুরির ফিকের সংজ্ঞা এখানে তো সম্পূর্ণ খাটে না, কিন্তু তারপরও এটা গুনাহ এবং একদিক দিয়ে এটাও চুরি। এভাবে মক্কা মদিনাতে স্যান্ডেল পরিবর্তন করে নেওয়াও নাজায়েজ। আরেকটি উদাহরণ, ইয়াতিমের মাল গ্রাস করা এটা হারাম, আর এটা সবাই জানে। কিন্তু যখন কোনো ব্যক্তি ইন্তিকালের পর তার ইয়াতিম বাচ্চাদের সম্পদ থেকে তৃতীয় দিবস ইত্যাদি ফাতেয়ার খাবার খাওয়ানো হয়ে থাকে, এখন এই তৃতীয় দিবস চল্লিশা অর্থাৎ চেহলাম করা একটি নফল সদকা নেয়, আর তৃতীয় দিবস ও চল্লিশা জায়েজ সওয়াবের কাজ, কিন্তু ইয়াতিমের সম্পদ থেকে করা নাজায়েজ এবং গুনাহ। এবং সেই খাবারের আয়োজন করতে ইয়াতিম বাচ্চা নিজেও অনুমতি দিতে পারবে না, কেননা সে তো নাবালেক, আর নাবালেক এমন অনুমতি দিতে পারে না। এখন যে ব্যক্তি সে তৃতীয় দিবস ইত্যাদি থেকে ভক্ষণ করবে, সেই ইয়াতিমের সম্পদ ভক্ষণ করায় গুনাহের উপযুক্ত হবে, কিন্তু সেদিকে মানুষের মনোযোগ নেই। এই মাসআলা তো অধিকাংশ মানুষ জানে না যে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা হারাম, কিন্তু এর বিস্তারিত জানা থাকে না। এগুলো ছাড়াও অনেক গুনাহ এমন রয়েছে যেগুলো বিস্তারিত ব্যতীত মানুষ তা থেকে বাঁচতে পারে না। যেমন ব্যবসায় কিছু জিনিস এমন রয়েছে যেগুলো গুনাহ হওয়া সম্পর্কে অধিকাংশ মানুষ স্পষ্টভাবে জানে, যেমন ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, খেয়ানত করা, ষড়যন্ত্র করা, এগুলো সব নাজায়েজ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো ছাড়াও শরীয়তের অনেক আহকাম রয়েছে যেগুলো উকুদে ফাসিদ বলা হয়, অর্থাৎ এমন এগ্রিমেন্ট চুক্তি যেটাতে শরীয়তের দিক থেকে কোনো গন্ডগোল সৃষ্টি হয়ে যায়, সেটা বিস্তারিত সবার জানা থাকে না। যেমন ব্যবসায়ীদের উপর ব্যবসার সম্পর্কে মাসআলা শিখা অপরিহার্য, যদি না শিখে তাহলে না শেখার গুনাহ হবে, আর গুনাহের জ্ঞান না থাকার কারণে অন্যান্য অনেক গুনাহ সংঘটিত হবে। গুনাহের একটি প্রকার হলো অভ্যন্তরীণ গুনাহ। অভ্যন্তরীণ গুনাহের মধ্যে হতে 90% সেসব ক্ষেত্রে রয়েছে যার কার্যাদি রিয়াকারি এবং আত্মগৌরবের কারণে হয়ে থাকে, কিন্তু সেগুলো না জানার কারণে সেগুলোর কার্যাদি সম্পর্কে বোঝাই যায় না যে আমি রিয়াকারি নাকি আত্মগৌরবের গুনাহে জড়িত হচ্ছি। অভ্যন্তরীণ গুনাহের সম্পর্কে না জানার কারণে ফলাফল এটাই প্রকাশিত হয় যে মানুষ রিয়া করে বলে আমি কি সামান্য রিয়া করছি, বা লোকদেরকে নগণ্য মনে করে আর নিজেকে বড় মনে করে বলে যে ভাই আমি কি সামান্য অহংকার করছি, এরাই আমার চাকর বাকর, আমার কর্মচারী, তারাই এমন। এখন এখানে অহংকারী ব্যক্তি অন্যকে নগণ্য মনে করছে, কিন্তু তার জ্ঞান নেই যে সে অহংকার করছে, আর এভাবে গুনাহের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। এখন এমন বিষয়ের ক্ষেত্রে গুনাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি, আর এর পদ্ধতি এটাই যে দিনী কিতাব অধ্যয়ন করা, উলামায়ে আহলে সুন্নতের কাছ থেকে গুনাহ সম্পর্কে শিখুন, এবং যারা ইলমের মাধ্যমে অর্জন করেছে তাদের কাছ থেকে ইলিম শিখুন। গুনাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। প্রশ্ন, সরাসরি গুনাহের জ্ঞান অর্জন করার পরিবর্তে বিস্তারিত জ্ঞান কিভাবে অর্জন করব? উত্তর, অনেক গুনাহ সম্পর্কে আসলে বিস্তারিত জ্ঞানই অপরিহার্য, না হয় কিছু গুনাহ এমন রয়েছে যেগুলো মনে হয় যে নেকি করছে। কতিপয় উদাহরণ লক্ষ্য করুন। প্রথম উদাহরণ, শরীয়তের নির্দেশ এটা যে, অর্থাৎ সুন্নত এটা যে, পুরুষ টাকনু খোলা রাখবে, সে হুকুমের উপর আমল করার জন্য কতিপয় লোক নামাজ পড়ার জন্য সেলোয়ার বা প্যান্ট ইত্যাদি ভাঁজ করে নেয়, যেটা হচ্ছে গুনাহ। কারণ যদি নামাজে টাকনু ঢেকে যায় তাহলে মাকরুহ তানজিহি, যেটা গুনাহ নয়, কিন্তু নামাজে সেলোয়ার গুটিয়ে নেয়া ভাঁজ করা মাকরুহ তাহরিমি, যেটা হচ্ছে গুনাহ। দ্বিতীয় উদাহরণ, বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসা ভালো কাজ, কিন্তু এত ছোট বাচ্চাকে নামাজের জন্য নিয়ে আসা জায়েজ নেই, কারণ সে মসজিদে প্রস্রাব পায়খানা করে দেয় বা চিল্লাচিল্লি করে, আর যদি বোঝা যায় যে এমন বাচ্চা চিল্লাচিল্লি করবে তাহলে এমন বাচ্চাকে মসজিদে নিয়ে আসা গুনাহ। এখন দেখুন, যে নিয়ে এসেছে সে নিজ থেকে বড় আগ্রহ সহকারে নেকি মনে করে বাচ্চাকে নিয়ে আসলো, কিন্তু অজ্ঞতার কারণে গুনাহ সম্পাদন করলো। বোঝা গেল যে ইলমে দিন শেখা আবশ্যক, ও ইলমে দিন শেখা ছাড়া জীবন অতিবাহিত করা সম্ভব নয়, এবং আমলের মূল ভিত্তি হচ্ছে ইলমে দিন। সুতরাং ইলমে দিন শিখুন, যেন এটা না হয় যে নিজ থেকে নেকি মনে করে গুনাহই করতে থাকবে। গুনাহের কাজে সহযোগিতা করা। প্রশ্ন, গুনাহের কাজে সহযোগিতা করা কেমন? উত্তর, গুনাহের কাজে সহযোগিতা করার নিষেধাজ্ঞা কুরআনে পাকে একেবারে স্পষ্টভাবে বিদ্যমান। আল্লাহ পাক ইরশাদ করেন পারা ৬ সূরা মায়েদা আয়াত ২ কানজুল ইমান থেকে অনুবাদ, আর সৎ ও খোদা ভীরুতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো, আর পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সাহায্য করো না। কুরআনে পাকের অকাট্য দলিলে বিদ্যমান যে গুনাহের কাজে একে অপরকে সাহায্য করার অনুমতি নেই, বরং নির্দেশ এটা যে গুনাহ থেকে বিরত রাখবে। সে সম্পর্কে একটি চমৎকার হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আপন ভাইকে সাহায্য করো, চাই সে জালিম হোক বা মজলুম হোক। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মজলুমকে তো আমরা সাহায্য করব, কিন্তু জালিমকেও কি সাহায্য করব? তখন ইরশাদ করলেন, হ্যাঁ, আর জালিমের সাহায্য এটা যে তুমি তাকে জুলুম থেকে বাধা দিবে, এটাই জালিমের জন্য সাহায্য, এটাই তার আখিরাতের জন্য উপকার। আর গুনাহগার ব্যক্তির সাহায্য এটাই যে তাকে গুনাহ থেকে বিরত রাখবে। এ থেকে ওইসব লোকদের শিক্ষা অর্জন করা উচিত যারা বন্ধু বান্ধবদের ফাঁদে পড়ে একে অপরকে গুনাহের কাজে সহযোগিতা করে এবং নিজে মনে করে যে বন্ধুর হক আদায় করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন প্রত্যেক বাহ্যিক ও আভ্যন্তরীণ রোগ ও গুনাহ থেকে রক্ষা করে, আমাদেরকে নেককার বানিয়ে দেয় এবং নেকি সমূহের উপর অটলতা দান করে। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আলা হযরতের বাণী। ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রাজবিয়াতে বলেন, প্রত্যেক স্বাধীন মানুষ হালাল হারামের মাসআলার মুখাপেক্ষী এবং ইলমে কলব অর্থাৎ অভ্যন্তরীণ জ্ঞান যেমন বিনয়ী ও একনিষ্ঠতা আর খোদাভীরুতা ইত্যাদি এবং এগুলো অর্জনের উপায় ও অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা যেমন অহংকার গর্ব রিয়া হিংসা ইত্যাদির চিকিৎসার মাধ্যম হয়ে থাকে। এগুলোর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর গুরুত্বপূর্ণ ফরজের অন্তর্ভুক্ত। যেভাবে বেনামাজি ফাসিক ফাজির ও কবিরা গুনাহ সংগঠিতকারী এভাবে মূল রিয়া দ্বারা নামাজ আদায়কারী এসব মুসিবতে পাকড়াও হয়ে থাকে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নূর যখন বক্ষে প্রবেশ করে তখন বক্ষ অর্থাৎ বুক প্রশস্ত হয়ে যায়। তখন আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কি কোনো চিহ্ন রয়েছে যার ফলে নূর চেনা যাবে? ইরশাদ করলেন, হ্যাঁ, ধোকাবাজির স্থান অর্থাৎ দুনিয়া থেকে দূরে থাকা, চিরস্থায়ী ঘর অর্থাৎ আখিরাতের দিকে।